প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আরও একবার অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আবারও উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লেখার জন্য চেষ্টা করুন। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আক্কা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পড়বে, কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারা এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, এখনই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বনের আমাদেরকে কল করবেন না, তবে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে SMS করতে পারেন। SMS এর মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিন। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, আপনারা চাইলে নিজের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রাব্বি হাসান, আমার বাসা শেরপুর। মুফতি সাহেবের নিকট একটি প্রশ্ন আমার। আমানতের টাকা মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
একেবারে হারাম, জায়েজ নেই এই আমল করা, আর এটা খিয়ানত। যখন আপনাকে কোনো বস্তু আমানত হিসেবে দেওয়া হয়েছে, তো এখন এই আমানত এর টাকা আমানত হিসেবে রাখা এটা ওয়াজিব হয়ে যায়। এটা অনুমতি ব্যতীত ব্যবহার করলে তো এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে কিছু আলামতসমূহ বর্ণনা করেছেন, তো তাতে একটি বিষয় এটিও উল্লেখ করেছেন, ইদা উতমিনা খানা, যে যখন তাকে আমানত দেওয়া হয় তখন সে খেয়ানত করে, যখন ওয়াদা করে তো ভঙ্গ করে, যখন ঝগড়া করে তো তখন গালিগালাজ করে, আর যখন কথা বলে তো তখন মিথ্যা কথা বলে। তো এমন চারটি বিষয় রয়েছে যেগুলো মুনাফিকদের আলামতের অন্তর্ভুক্ত। একনিষ্ঠ মুনাফিক যাকে বলা হয়েছে, যদি এখান থেকে একটিও পাওয়া যায় তো তাকে বলা হবে মুনাফিকদের আলামতের মধ্যে একটি আলামত তার মধ্যে পাওয়া গেছে, আর যদি চারটি থাকে তখন সে একনিষ্ঠ মুনাফিক। উদ্দেশ্য এখানে মুনাফিকে আমলি, এই জন্য টাকার যে কোনো পরিমাণ যেটা আপনার কাছে আমানত হিসেবে রয়েছে তো সেটা আপনি ব্যবসার মধ্যে লাগাতে পারবেন না, আর এটা ব্যবসার কাজে লাগানো আপনার জন্য হারাম হবে। হ্যাঁ, যদিও বা আপনি যদি তার কাছ থেকে অনুমতি নিয়ে নেন যে আমি আপনার এই টাকা পরবর্তীতে ব্যবসায়িক কাজে ব্যবহার করব, কিংবা আপনার টাকা আমি ব্যবহার করব যখন আপনার প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে নেবেন, অর্থাৎ এইভাবে কোনোভাবে আপনি অনুমতি নিয়ে নিলেন, তো তখন এই হুকুম আমানতের হুকুম আমানত থেকে বের হয়ে ধার বা ঋণের হুকুমে চলে আসবে। আর এখন আপনি ব্যবহার করুন, এখন আপনি ব্যবহার করলে তার থেকে যে উপকার সেটাও আপনার জন্য হালাল। এখন যত টাকা ছিল সেটা আপনার জন্য ঋণ, এখন সেটা পুনরায় ফেরত দেওয়া আপনার জন্য ওয়াজিব। যেভাবে আপনাকে টাইম দেওয়া হয়েছে, যখন তিনি এটা চাহিদা রাখবেন তখন আপনি তার টাকা তাকে ফেরত দিয়ে দিবেন, কিন্তু এটা এখন ঋণের হুকুমে। হ্যাঁ, যেহেতু এটা ঋণের হুকুমে, তো এই জন্য যিনি মালিক ওনাকে প্রফিট দেওয়া, ওনাকে লভ্যাংশ অধিক দেওয়া, শর্তযুক্ত লাভ দেওয়া, তো এটা সুদের আওতায় চলে আসবে, ওনাকে অতিরিক্ত দিতে পারবেন না। কিন্তু যদি ব্যবসার কোনো জায়েজ অবস্থা হয়ে থাকে, যে আপনি এই টাকা দ্বারা নির্ধারিত কোনো অ্যাটেম নিলেন, নির্ধারিত কোনো বস্তু ক্রয় করলেন আর তাতে আপনার জন্য উপকার রেখেছেন, ওনার জন্য উপকার রেখেছেন, এবং এটা নির্ধারিত হলে যে আপনার এই টাকাটা আমি ব্যবসার মধ্যে লাগাবো, আমি ব্যবসা করব, টাকা আপনি দিবেন, এভাবে ব্যবহার করব। তো এই শর্ত অনুযায়ী যে উপকার হবে সেটা শর্ত অনুযায়ী অর্ধেক অর্ধেক ভাগ করতে হবে, কিংবা 60-40 হবে, কিংবা 30-70 হবে। তো এই অনুযায়ী আপনি উপকার বন্টন করবেন। আর এই অবস্থায় যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হন, তো যিনি টাকা দিয়েছেন ওনাকে সেই ক্ষতির মধ্যে অংশগ্রহণ করতে হবে, কারণ এটা মুদারাবা পদ্ধতি। তো এটি একটি আমি জায়েজ পদ্ধতি আপনাদেরকে বলেছি যে উভয় যদি উপকার লাভ করতে চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, কিন্তু সর্বোপরি আমানতের টাকা কোনো জায়েজ ব্যবসার মধ্যে লাগানো এটা জায়েজ নয়, এটা হারাম হয়ে যায়।
পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ মাইনউদ্দিন, আমার বাসা চাঁদপুর। মুফতি সাহেবের নিকট আমার একটি প্রশ্ন, বিদেশের রাস্তায় পরে থাকা ফল কি বক্ষণ করা যাবে কিনা, এ সম্পর্কে জানিয়ে দিলে অনেক মেহরবানি হতাম।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। অনেকে আছে ঝড় বাদল হলে যখন গাছ থেকে ফল জমিনে পড়ে যায় অনেকে উঠিয়ে খেতে শুরু করে দেয়, এর বিধান কি রয়েছে একটু বিস্তারিত বলুন।
রাস্তায় পতিত থাকা কোনো ফল এটা বিশেষভাবে কারো মালিকানা হয়ে থাকে, যে কারো ফ্রুট ফল এখানে পড়ে গেছে, তো এটাকে তো মালে লুকতা বলা হয়ে থাকে, অর্থাৎ রাস্তায় পড়ে থাকা বস্তুকে লুকতা বস্তু বলা হয়। তো এটা তার মালিক পর্যন্ত পৌঁছে দেওয়া এটা জরুরি হয়ে যায়। মালিক পর্যন্ত যদি পৌঁছাতে না পারেন, যেহেতু এটা ফ্রুট, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন জানেন না যে মালিককে, এমন যদি অকাট্য ধারণা হয় যে এখন মালিককে পাওয়া যায়নি, আপনি তালাশ করেছেন, তখন এরপরে এটা কোনো শরীফ ফকিরকে সদকা করে দেওয়া, এটার এটাই হুকুম। এটাকে নিজেই নিজের জন্য নিয়ে নেওয়া জায়েজ নেই, না এটা এভাবে খেতে পারবেন, অতঃপর এটাকে এভাবে আপনি সদকা করে দিন। আর এটাও যখন অকাট্য ধারণা হবে যে এটার মালিক এটাকে আর তালাশ করবেন না, আর আসলেও তিনি মালিককে পাওয়া যাবে না, কিংবা তিনি আসলেও ততক্ষণ পর্যন্ত এই ফ্রুট নষ্ট হয়ে যাবে, তো এই অবস্থা। এখন যদি এটা এইভাবে হারানো কোনো ফল নয়, ফ্রুট নয়, বরং এটা গাছ থেকে পড়ে গেছে এমন কোনো যদি ফল হয়, তো এটা যদি সরকারি কোনো গাছের ফল হয় কিংবা সাধারণ কোনো মানুষের লাগানো গাছ থেকে ফল পড়ে গেছে, সে গাছ থেকে যদি কোনো ফল পড়ে, তো এই ক্ষেত্রে এটা যদি কেউ তুলে সেই ফল খেয়ে নেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। প্রচলিত দিক থেকে এটার কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, এটা জায়েজ একটি আমল। সেটা কেউ তুলে খেয়ে নিল, এটা জায়েজ রয়েছে, হ্যাঁ এই গাছের কোনো ক্ষতি করা যাবে না কিংবা এই ধরনের কোনো কাজ করা যাবে না। আর এমন গাছ যার ফলসমূহ মালিক ব্যবস্থা করে রেখেছেন যার ফলগুলো বাইরে যেন না পড়ে, পতিত না হয়, তো এমন গাছকে, এটা কারো নির্ধারিত মালিকানাধীন একটি গাছ কিংবা সরকারি এমন কোনো গাছ যেটা সরকারের পক্ষ থেকে বাউন্ডারি করার মাধ্যমে, যে যাতে এখানে অনুমতি ছাড়া কেউ ঢুকতে না পারে, তো সেখানকার গাছসমূহের কোনো ফল কেউ এভাবে পেরে নিতে পারবেন না। এটা আমরা সাধারণ রোডের উপরে কিংবা যেটা খোলা ময়দান আর যেখানে সবার জন্য এক ধরনের অনুমতি রয়েছে, সেখানকার মাসালা আমি বর্ণনা করে দিয়েছি।
ওই সকল লোকেরা যারা ঢিল মেরে ফল পেরে খেয়ে থাকে তাদেরকে তওবা করা উচিত। অন্যজনের আমানত আপনি কিভাবে অনুমতি ছাড়া বক্ষণ করছেন, এটি তো সম্পূর্ণ নিষেধ রয়েছে। আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হালাল খাবার জন্য আমাদেরকে আদেশ করেছেন আর আমরা হারামের দিকে যাচ্ছি, সবসময় মনে রাখবেন আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, এবং হালাল উপার্জন করে যারা হালাল খায় তাদেরই ইবাদত আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম বক্ষণ করা থেকে বাঁচার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আপনারা প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে প্রশ্ন চালিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ হাসানুর রহমান রাজশাহী থেকে বলছি। হুজুরের কাছে একটি জিজ্ঞাসা, হারাম টাকায় পোশাক বানিয়ে তা যদি পরে ইবাদত করলে তা কি কবুল হবে, এই সম্পর্কে জানিয়ে দিলে আমি উপকৃত হতাম।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
দেখুন, একটি বিষয় হয়ে থাকে যে নফসে আমল পূর্ণ হয়ে যাওয়া, আর একটি হচ্ছে তা কবুল হওয়া এবং তার সওয়াব লাভ করা, উভয় আলাদা আলাদা বিষয়। যেমন কেউ নামাজ পড়ল, একটি হচ্ছে নামাজ শর্ত অনুযায়ী হয়ে গেলে তো সেটার শরীয়ত পূর্ণ হয়ে গেছে, এখন নামাজ তার পূর্ণ হয়ে গেছে, এখন এই নামাজ সর্বশ্রেষ্ঠ কবুলিয়তের জায়গায় পৌঁছে যাবে, তার উপর পুরস্কার পাবে, সওয়াব পাবে। এটি একটি আলাদা টপিক হয়ে যায় যে নামাজ হয়েছে, ফরজ আদায় হয়ে গেছে, এটি একটি আমল। হাদিসে পাকের মধ্যে এটি মজুদ রয়েছে যে এক ব্যক্তি অনেক দূর দূরান্তে সফর করত আর এটাকে হজ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে, এমনকি ওনার নিজের উপরে শরীরের মধ্যে ময়লা রয়েছে, মাটি রয়েছে, সব কিছু রয়েছে। এখন তিনি দূর দূরান্ত থেকে সফর করে এসেছেন এবং ওনার হাত আসমানের দিকে উত্তোলন করে তিনি দোয়া প্রার্থনা করছেন আর ইয়ারব্বি 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 বলছেন। ওনাকে ইরশাদ করা হয়েছে যে মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া হুদিয়া বিল হারাম, তার পরিধান করা, তার পান করা, তার খাবার, তার খাদ্য এগুলো হারাম হয়ে থাকে। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, তো সেটা কিভাবে কবুল হবে? তো অর্থাৎ কবুলিয়তের বিষয় এটা তো বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপন মুত্তাকী লোকদের কাছ থেকে আমল কবুল করে থাকেন। এখন যদি কেউ হারাম বস্তু থেকে এই বিষয়গুলো সম্পাদন করে থাকেন অতঃপর কবুল হওয়ারও আশা রাখেন তো তাকে অবশ্যই নিজের সংশোধন করতে হবে আর তিনি ওনার হারাম মাধ্যমগুলো অবশ্যই ওনাকে ছেড়ে দিতে হবে যাতে আল্লাহ পাক আমাদের এই ইবাদতসমূহ কবুল করে নেন। হারাম লোকমা যেই শরীর পেটের মধ্যে গিয়েছে মূলত সেই তার শরীরের মধ্যে জাহান্নামকে আস্বাদন করছে। আর এ বিষয়ে উৎসাহ আমাদের জন্য মজুদ রয়েছে যে একটি লোকমা ও খাবারের এই সব কিছু যদি পবিত্র হয়ে থাকে তো আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তপূর্ণ বিষয়গুলো দ্রুত হয়ে থাকে। আর নবী করিম আলাইহিসসালামকে কেউ আরজ করল যে হুজুর আমার প্রত্যেকটি দোয়া কবুল হবে এই বিষয়ে কোনো ওয়াজিফা আছে কি না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিজের খাবারকে পবিত্র করে নাও, তোমার প্রত্যেক দোয়া কবুল হবে, অর্থাৎ তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। তো এটি এই বিষয়ে অনেক বড় ধরনের একটি আমল হয়ে থাকে। বাকি আমরা কারো নির্ধারিত বিষয়ে, নির্ধারিত আমলের বিষয়ে, সেটা নামাজ হোক কিংবা রোজা হোক কিংবা ওনার হজ হোক কিংবা উমরা হোক, আমরা কেউ নই যে কাউকে এই ডিগ্রি প্রদান করব তার এটা কবুল হয়েছে তার এটা কবুল হয়নি। আল্লাহ তাআলা যার কাছ থেকে ইচ্ছা কবুল করবেন। কিন্তু এই সমস্ত বিষয়ে যে পাতেয় ব্যবহৃত হচ্ছে সেগুলোর মধ্যে যদি এগুলো হারাম হয়ে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন এই বিষয়গুলোর শাস্তি রয়েছে। আর এগুলো হালাল বস্তু থেকে ব্যবস্থা করার আমাদেরকে হুকুম ইরশাদ করা হয়েছে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, আমার বাসা কুমিল্লা। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, গুফের পানি খাওয়া কি হারাম? এই বিষয়ে জানিয়ে দিলে অনেক মেহরবানি হতো।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
গোফ খাটো হওয়া উচিত, গোফ ছোট হওয়া উচিত। আর আপনি এখানে হয়তো এই বিষয়টি জানতে চাচ্ছেন যে গ্লাস থেকে কিংবা পাত্র থেকে অনেক সময় মানুষ পানি পান করলে সেখানে তার গোফ এত লম্বা হয় যে সেটা পানিতে চলে যায়, তো এভাবে গোপের সাথে পানি লাগলে তো এটা মাকরু আমল বলা হয়েছে। তো এটাকে সাধারণভাবে ব্যবহৃত পানি এই জন্য এটাকে মাকরু এরশাদ করা হয়েছে। আর গোফ এত বড় হওয়া উচিত নয় যে আমাদের খাবার দাবার ইত্যাদি বস্তুর মধ্যে এই গোফ লেগে যাবে, এই বিষয়গুলো সর্বোপরি খেয়াল রাখা উচিত। আমাদের দীন আমাদেরকে এই ব্যাপারে শিক্ষা দিয়েছেন যে দাড়িসমূহ লম্বা করো আর গোফসমূহ খাটো করো, অর্থাৎ দাড়ি বাড়িয়ে নাও আর গোফসমূহ ছোট করো, মুস খাটো করো। আর এতটুকু তো আশা উচিত নয় যে ব্যক্তির খাবার দাবারের মধ্যে আর পান করার বস্তুসমূহের মধ্যে গোফ লেগে যাচ্ছে। অনেক লোকেদের তো ঠোঁট পর্যন্ত গোফ চলে আসে আর না জানি তাদের এই গোফ রাখার পদ্ধতি কেমন আকাঙ্ক্ষা তাদের হয়ে থাকে। তো নবী পাক আলাইহিসসালামের যে হাদিস রয়েছে তার উপরে আমল করুন যে গোফকে আপনারা খাটো করুন আর দাড়িসমূহ বাড়িয়ে নাও।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রিয়াদ হাসান। চুরির টাকা মালিককে কিভাবে ফেরত দিতে হবে এ বিষয়ে আপনার মতামতটি একটু জানালে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
যার মালিকানা রয়েছে তার টাকা তার মালিকানায় কোনোভাবে প্রবেশ করিয়ে দেওয়া হবে, বলতে পারলে সেখানে বলেও দিবেন, আর প্রকাশ্যে যদি ওনার জানাও তাকে উনি যদি মনে কষ্ট পান ওনার কাছ থেকে ক্ষমাও চাইতে হবে। আর যদি কোথাও বলার ক্ষেত্রে এই ধরনের কোনো অসুবিধা হতে পারে কিংবা তার জানাই নেই কে টাকা নিয়েছে, এখন আপনি কোনোভাবে তার মালিকানায় সেই টাকা দিয়ে দিয়েছেন, তো এইভাবে সে মালিকের কাছে সেই টাকা পৌঁছে যাবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকবার এমন জিনিসও মানুষ বিক্রি করে দেয় যে জিনিসগুলো চুরি করা হয়েছে, তো চুরিকৃত বস্তু ক্রয় করা এটাও জায়েজ নেই। যখন জানা রয়েছে যে এটা চুরাইকৃত কিংবা এমন অকাট্য ধারণা হয় এটা যে চুরাইকৃত, অকাট্য ধারণা অর্থাৎ এমন ধারণা ধারণা করা হয় যে এটা তার বস্তু নয়, এটা চুরি করা হয়েছে, তো এটা নেওয়া কিংবা বিক্রি করা আর এটা ক্রয় করা এটা জায়েজ হয় না। এমনকি তার মালিক যদি চলে আসেন, তো সেই মালিক হতে পারে চোর এটাকে বিক্রি করে দিয়েছেন কিন্তু তার মালিক সেটা নিয়ে নিতে পারবেন, কেননা সেই বস্তু তার এখানে কেনা বেচা করা শরীয়তে এটা জায়েজই হয়নি, তো তার থেকেও সেটা নিয়ে যেতে পারবেন। তিনি তো এটা বলতে পারবেন না যে এটা আমি ক্রয় করেছি, ভাই আপনি টাকা দিয়েছেন তো এখন আপনি টাকা তার কাছ থেকে নিয়ে নিন যার কাছ থেকে আপনি ক্রয় করেছিলেন, টাকা দিয়েছিলেন। তো চুরিকৃত বস্তু প্রথমে ক্রয় করা এটা সর্বোপরি জায়েজ নেই। তো এটা সেই অবস্থায় যখন ব্যক্তির জানা থাকবে কিংবা অকাট্য ধারণা থাকবে, এমন ইঙ্গিত পাওয়া যাবে যার কারণে সে বলতে পারবে যে এটা চুরাইকৃত বস্তু, তো এদের কাছ থেকে কোনোভাবে আপনি বস্তু ক্রয় করবেন না।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ শাহিদ হাসান, আমার বাসা শেরপুর। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, মানুষের কঙ্কাল বিক্রি করার বিধান কি, এই সম্পর্কে যদি আমাকে একটু জানিয়ে দিতেন তাহলে মেহরবানি হতো।
আল্লাহু আকবার। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
মানুষের শরীর, তার গঠন, তার অঙ্গ, তার হাড্ডি, তার মাংস, ওনার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা এই বস্তুগুলোর এমন মালিক নই যে আমরা যা কি ইচ্ছা এগুলো দান করব। কেউ বলেন যে আমি আমার হাত বিক্রি করে দিব, কেউ বলেন যে আমি আমার চোখ বিক্রি করে দিব, অনেকে বলেন যে আমি এটা বিক্রি করব, আমরা এগুলোর মালিক নই। আল্লাহ পাক আমাদেরকে এই বস্তুগুলো নিয়ামত হিসেবে দান করেছেন, এগুলো আল্লাহর আমানত। এখন এগুলো বিক্রি করা, এগুলো বিক্রি করা এটা হারাম, এটা জায়েজ নয়। অনেক লোকেরা ওয়াসিয়ত করে চলে যান আর তাদের ওয়াসিয়তই এমন হয়ে থাকে যে আমার মৃত্যুর পরে আমার চোখ বের করে নিবে, আমার কিডনি বের করে নিবে, যকৃত, অমুক ইত্যাদি বের করে নিবে, আর পরবর্তীতে মানুষ এগুলো বিক্রি করতে থাকে। তো এগুলো বিক্রি করা একেবারে জায়েজ নেই, আর অঙ্গ এভাবে বিক্রি করা এটাও জায়েজ নেই, এবং বিক্রি করার জন্য এভাবে ওয়াসিয়ত করে যাওয়া এটাও জায়েজ নেই, আর এই ওয়াসিয়তের উপরে আমল করা এটাও জায়েজ নেই। এসব নাজায়েজ এবং গুনাহের কাজ, এগুলো থেকে তওবা করতে হবে যদি কেউ করে থাকেন। তো এটা আবশ্যিক, কোনো মৃত্যুপ্রত যাত্রী এটা ওসিয়ত করে গেছেন, তো আমরা তার ওসিয়তের উপরে আমল করব না, অর্থাৎ আমরা তার ওসিয়তকে মানব না। যদি আমরা এটা মেনে নিই তাহলে পরবর্তীতে আমরা গুনাগার হব, তো আমাদেরও এই গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এটা জরুরি হয়ে যায়। হ্যাঁ, এটা হতে পারে যে রক্ত, যে একের রক্ত অন্যকে দেওয়া হয়, একজনের রক্ত অন্যজনের কাছে দেওয়া হয়, তো রক্তের হুকুম এটা অঙ্গের মতো নয়, প্রয়োজনকে সামনে রেখে রক্ত একজন থেকে নিয়ে অন্য কোনো রোগীকে স্থানান্তর অর্থাৎ দেওয়া যেতে পারে। আর অনেক সময় এমন কন্ডিশন হয়ে যায় রোগীর রক্তের প্রয়োজন হয়ে পড়ে, না হলে মৃত্যুর আশঙ্কা থাকে। এই ধারাবাহিকতায় যদি কেউ ক্রয় করা ছাড়া যদি রক্ত পাওয়া না যায়, কোথাও টাকা দিলে পাওয়া যাবে, তো সেখান থেকে আপনি সেই রক্ত ক্রয় করে সে রোগীর শরীরে প্রবাহিত করা দেওয়া এটা জায়েজ রয়েছে। যদিও বা যারা টাকা নিচ্ছেন এবং রক্ত বিক্রি করছেন, তো তার ক্ষেত্রে এই টাকা হারাম হয়ে থাকে, কেননা রক্ত বিক্রি করা এটা জায়েজ নেই।
সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি ময়মনসিংহ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রাজাউল করিম। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল, নামাজের নিয়ত বাংলা করা যাবে নাকি আরবিতে করতে হবে, এই বিষয়ে আপনার কি মতামত, আমাকে একটু জানালে ভালো হতো।
জি মুফতি সাহেব, কি বলেন যে মাতৃভাষায় নিয়ত করতে পারবো কিনা, শরীয়তের কি বিধান একটু?
নামাজের নিয়ত আপনি যে কোনো ভাষায় করতে পারবেন, আরবি এটার জন্য আবশ্যক নয়। আপনার ভাষা বাংলা হলে আপনি বাংলাতে করুন, কেউ উর্দুভাষী হলে উর্দুতে করুন, ইংরেজি হলে ইংরেজিতে করুন, যে কোনো ভাষায় নিয়ত করা যেতে পারে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আসল নিয়ত এটা নামাজের অংশ নয় যে আপনি বাক্য প্রয়োগ করে নিয়ত করছেন, এটা তার শর্ত, ফরজ কিংবা ওয়াজিবের মধ্যে আওতাধীন নয়। মুস্তাহাব আমল যে মানুষ তার নিয়ত করছেন, এই জন্য নিয়তকে প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু এটা তার কোনো নির্ধারিত অংশ নয়। আসল নিয়ত সেটা অন্তরের ইচ্ছা। তো যেহেতু অন্তরে নিয়ত রয়েছে, আপনি জোহর পড়তে এসেছেন, আসর পড়তে এসেছেন, ফজর পড়তে এসেছেন কিংবা জুমা পড়তে এসেছেন, এখন তাতে নির্ধারিত কালিমাও আপনি আদায় করলেন, ফজরের দুই রাকাত নামাজ পড়ার জন্য মুখ কিবলার দিকে, এই ধরনের যে বাক্যগুলো আমাদের এখানে প্রয়োগ করা হয়ে থাকে সেটাও করতে পারবেন, কিন্তু নিয়তের সম্পর্ক সেটা অন্তরের সাথে রয়েছে। এখন অন্তরে যে নিয়ত রয়েছে সেটাই তার জন্য নামাজ, এমনকি মুখ দ্বারা অন্য কোনো শব্দ উল্লেখ হয়ে গেছে। তো এখানে অন্তরের নিয়তই যথাযোগ্য, এটাকে আসল নিয়ত বলা হয়। অর্থাৎ সারমর্ম হল এটি যে অন্তর থেকে নিয়ত করুন, মুখ দিয়ে বলাটা উত্তম মুস্তাহাব আমল, যে আপনার মুখ দ্বারা বলার কারণে সেই নিয়ত যেহেতু প্রকাশ্য হয়ে যায়, নিয়ত উপস্থিত হয়ে যায়, এজন্য মুখে বলা এটা উত্তম আমল।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়েছেন, তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে হজ উমরা করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির জন্য ইলমে দীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতিমি নবিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।